जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। हाँ जो उनके जिक्र की ये महफिल सजाए बैठे हैं दिलों को अपना मदीना बनाए बैठे हैं, दिलों को अपना मदीना बनाए बैठे हैं। इश्क मुस्तफ़ा हुबे मुस्तफ़ा जिसके सीने में है जहाँ भी रहे वो मदीने में है। पढ़ सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मद। पढ़ सल्ले अला आमारी मोने रे बाशोदा आमारी मोने रे बाशोदा शोदो देखे वो मदीना। आमारी मोने रे बाशोदा अल्लाह आमारी मोने शोदो देखे वो मदीना। देखे नौना तुमिया मदीना। देखे नौना आशी जैनो जोले बेजा नयन लिए मदीना। आमारी मोने रे बाशोना अल्लाह आमारी मोने रे बाशोना शुदो देखे बो रोजा शरीफ अल्लाह रोजा शरीफ जखन देखेबे मदीना। आमारी मोने ए बाशोना अल्लाह আমারে মনে রে বাসনা শুধু দেখে মদিনা আমারে মনে রে বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনা আমায় লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনা আমায় গিয়ে সে থাই হৃদয় ব্যথা আল্লাহ গিয়ে সে থাই দেখাবো আমি তারে আমারি মনে রে বাসনা আল্লাহ আমারি মনে রে বাসনা শুধু দেখবো চোখের দারাই বইবে নদী আল্লাহ চোখের দারাই বইবে নদী হয়তো বিরহ ভারে আমারি মনে রে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা শুধু দেখবো মদিনা আমারি মনে রে বাসনা শুধু দেখবো মদিনা মরণ যেন হয় গো আমার সবুজ গুম্বুজের নিচে আকা মরণ যেন হয় গো আমার সবুজ গুম্বুজের নিচে ঘুরব কত দারে দারে আকা ঘুরব কত দরবার ছেড়ে আমারি মনে রে বাসনা আল্লাহ আমারি মনে রে বাসনা শুধু দেখবো মদিনা হাশর মাঠে আমি রাখবো দরে কেমন আকাশর মাঠে নিজেকে আমি রাখবো দরে কেমন এসো কাছে আকারে এসো তারেশো ডাকবে যখন দয়া ভরে আমারি মনে রে বাসনা আল্লাহ আমারি মনে রে বাসনা শুধু দেখবো
اللہ علیہ وسلم.
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. আমরা সবাই মহব্বতের আওয়াজে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله. نويت سنة الاعتكاف. প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যখনই মসজিদে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করব, আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলার ঘরের মেহমান হব, তখন মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নিব। কেননা নফল ইতিকাফের বড়ই সওয়াব আছে। আমরা হয়তোবা ইতিকাফ শব্দটি রমজান শরীফ আসলে শুনে থাকি, মনে প্রশ্ন জাগতে পারে ইতিকাফ আবার আপনারা এই কোন নতুন ইতিকাফ শুরু করেছেন। মনে রাখবেন ইতিকাফও তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। কি ইতিকাফ? যদি কেউ মান্নত করে থাকে যে আমার এই কাজটা যদি আদায় হয়ে যায়, এই কাজটা যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে আমি ইতিকাফ করব। ইতিকাফ মানে আল্লাহ তাআলার ঘরে কিছুক্ষণ অবস্থান করা। তো এই ওয়াজিব ইতিকাফ, এটা হচ্ছে আপনার মান্নতের ফলে আপনি মসজিদে অবস্থান করবেন, তাও কিছুক্ষণের জন্য। আপনি যতক্ষণের জন্য মান্নত করেছেন যে আমি এটা পূরণ হয়ে গেলে এক ঘন্টার জন্য মসজিদে ইতিকাফ করব, দুই ঘন্টার জন্য করব, এটার একটা আপনি যতটুকু নিয়ত করবেন ততটুকু অনুযায়ী আপনার এটা আদায় করতে হবে। এরপর হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া, যেটা আমরা রমজানে করে থাকি। যেটা আমরা কি করে থাকি? রমজানের শেষ দিনে, শেষ দশ দিনে ইতিকাফ করে থাকি, যেটা একুশ তারিখের চাঁদ থেকে শুরু করে শাওয়াল মাসের চাঁদ না দেখা পর্যন্ত আমরা মসজিদ থেকে বের হই না। তো এটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এটা এই মসজিদকে ঘিরে যে এলাকা আছে এই এলাকার মধ্যে থেকে যদি একজন মুসল্লিও আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। এটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া। আর আমরা এখন যেটা ইতিকাফের নিয়ত করছি এটা হচ্ছে নফল ইতিকাফ, আর এই ইতিকাফের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। অর্থাৎ আপনি ইতিকাফ মসজিদে ঢুকে ইতিকাফের নিয়ত করলেন, ইতিকাফ শুরু, আপনি মসজিদ থেকে পা বাইরে রাখার সাথে সাথে অটোমেটিক ইতিকাফের যে বিধান এটা ভেঙে যাবে। এটার জন্য কোনো নির্ধারিত সময়ও নেই, এটার জন্য কোনো আপনার ফরজ ওয়াজিব এগুলোও নাই। আপনি করলেন তো সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু যদি নফল ইতিকাফের নিয়ত কেউ করে নেয় তাহলে মসজিদে যে ইবাদত ব্যতীত অন্য কাজ আমরা করে থাকি এই জিনিসগুলো আমাদের জন্য বৈধ হয়ে যাবে। কিন্তু আমরা না জানার কারণে আমরা মসজিদে এসেও গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। পানি পান করছি, তবরক দিলে গ্রহণ করছি, আরাম করছি, বিশ্রাম করছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য নাজায়েজ। কিন্তু আমরা যদি নফল ইতিকাফের নিয়ত করে নেই এই জিনিসগুলো আমাদের জন্য জায়েজ হয়ে যাবে। তো দাওয়াত ইসলামী আমাদেরকে নাজায়েজ কাজ থেকে বাঁচাচ্ছে। দাওয়াত ইসলামী আমাদেরকে এজন্যই তাগিদ দিচ্ছে যে যখনই আমরা মসজিদে আসব নফল ইতিকাফের নিয়ত করে নিব। তো আসুন আমরাও নিয়ত করে নেই। কেউ যদি আরবিতে না পারেন বাংলাতেও করতে পারবেন যে আমি নফল ইতিকাফের নিয়ত করছি। আসুন আমরা যেহেতু দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় আজকে এসেছি, ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। বান্দার নিয়ত যত বেশি হবে আমলের সওয়াব তত বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু যদি আমলের আগে নিয়ত না থাকে তাহলে কিন্তু কোনো সওয়াব পাবো না। আচ্ছা, অনেকে কিন্তু ভালো আমল করে, নিয়ত থাকে খারাপ। আমল ভালো কিন্তু নিয়ত কি খারাপ, এটা কিন্তু আবার উল্টা হয়ে যায়। এক্সাম্পল, যদি কেউ দান সৎকা করে, আমাদের এলাকার মধ্যে মাশাআল্লাহ অনেক বিত্তশালী আছে, সম্পদশালী আছে, আল্লাহ তাআলা অনেকজনকে মাল ধন দৌলত এগুলো দিয়েছেন, কিন্তু কেউ যদি এই নিয়তে দান করে যে মানুষ আমাকে দানশীল বলুক, করে না অনেকে, করতে পারে, কেউ যদি এই নিয়তে দান করে মানুষ আমার প্রশংসা করুক, করেছে ভালো কাজ, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে সে গুণাগার হয়ে যাবে। তো এজন্য আমরা আমল করব ঠিক, নিয়ত থাকতে হবে সাফ, আমল করব ঠিক, নিয়ত থাকতে হবে ভালো। এজন্য আমরা যখনই কোনো নেক আমল করব, এর পূর্বে ভালো ভালো নিয়ত করে নিব। যেহেতু আমরা ইলমে দ্বীনের মজলিসে বসার সৌভাগ্য অর্জন করেছি, আসুন ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই মজলিসের মধ্যে অংশগ্রহণ করব। যা আজকের ইজতিমার মধ্যে বয়ান করা হবে, যা আলোচনা হবে, এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের বড়ই ফজিলত কিতাবের মধ্যে এসেছে। আসুন আজকে যে দরুদে পাকের ফাজাইল বর্ণনা করা হয়েছে তা আমরা শুনে নেই। মদিনার তাজেদার হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাইসু মা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি, অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। এখান থেকে আকীদাও স্পষ্ট হয়ে যায় যে নবিয়ে পাক আলাইহি সালাতু ওয়াসালাম আপন অবস্থানে থাকা অবস্থায়ও কুলকায়নাতের আওয়াজ শুনে থাকেন। নবিয়ে পাক আছেন আপন রওজা শরীফে, কিন্তু উম্মত যদি নিমতলা থেকেও দরুদ পড়ে সেটা আমার নবিয়ে পাক শুনে থাকেন। নবিয়ে পাকের উপর দরুদে পাকের বড়ই ফজাইল আছে। যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেই। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে কোন জায়গায় সে থাকবে সেটা দেখে নিবে, এরপর সে মারা যাবে যদি 1000 দরুদে পাক পড়ে। কে কে নিয়ত করতেছে 1000 দরুদ শরীফ পড়ব? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে না মাহরামদের সাথে মেলামেশা করার শাস্তি। না মাহরাম বা না মুহরিম, এরা কারা? না মাহরাম হচ্ছে তারাই যাদের সাথে আমাদের বিবাহ বৈধ, যাদের সাথে আমাদের বিবাহ বৈধ, ইনাদেরকে আমাদের না মাহারাম বলে থাকে। আর মাহারাম কারা? যাদের সাথে আমাদের বিবাহ অবৈধ, যেমন আমার মা, আমার বোন, এরকম যারা আছেন যাদের সাথে আমার বিবাহ অবৈধ, অর্থাৎ যাদেরকে আমরা বিবাহ করতে পারবো না, এরা হচ্ছে আমার মাহারাম। আর যাদেরকে ইসলাম বলেছে যে এদেরকে তুমি বিয়ে করতে পারবে, এরা হচ্ছে আমাদের জন্য না মাহারাম বা না মুহরিম। তো এদের সাথে মেলামেশা করার কি শাস্তি? আজকাল তো আমরা খুবই মডার্ন যুগের মধ্যে চলে এসেছি, তো এদের সাথে অবাধ মেলামেশাও চলছে। তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আজকের বয়ানে শুনব যে এদের সাথে মেলামেশা করলে ইসলাম কি শাস্তি রেখেছে। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, মহিলাদের মধ্যে যতদিন পর্দার একটা রেওয়াজ ছিল বা রীতিনীতি ছিল, যে আমাদের পূর্বের যুগের মহিলারা যেভাবে পর্দা করতেন, সেই যুগকে যদি আমরা তাকাই, তাহলে তাদের পর্দার কারণে আমাদের সমাজ কিন্তু দিন দিন উন্নতি করেছে। আমাদের সমাজ দিন দিন কি করেছে? উন্নতি করেছে। আর যদি আমরা আজকের যুগ দেখি, তাহলে আমাদের সমাজের অবনতির অন্যতম কারণ বেপর্দা ধরে নেওয়া যায়। মহিলাদের বেপর্দা, হায়া উঠে যাওয়া, এই জিনিসগুলোর কারণে আজকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের গুনাহের উৎপত্তি হয়ে গেছে, বিভিন্ন ধরনের গুনাহের সৃষ্টি হয়ে গেছে। যেগুলোর কারণে আজ আমাদের সমাজ দিন দিন পেছনের দিকে যাচ্ছে। একটি ঘটনা দিয়ে শুরু করব। হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন জিয়াদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার হযরত সাইয়েদুনা মুসা নবী আলাইহিস সালাম এর মাহফিলের মধ্যে উপস্থিত ছিলেন। এমন সময় তার নিকট শয়তান এসে উপস্থিত হলো আর তার মাথায় বিভিন্ন রঙের একটা বড় টুপি ছিল। শয়তান মুসা নবীর কাছে আসলো এবং রঙিন টুপিটি মাথা থেকে নামিয়ে তার সামনে রেখে দিল। অতঃপর বলল, হে মুসা আলাইহিস সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে উত্তর দিল, আমি ইবলিশ শয়তান। তিনি তা শুনে বললেন, তুমি ইবলিশ, আল্লাহ পাক তোমাকে নিরাপত্তা না করুক, না দিক, বরং তিনি তোমাকে ধ্বংস করুক। তুমি আমার নিকট কেন এসেছ, কি কারণে এসেছ? সে উত্তর দিল, আল্লাহ পাকের নিকট তো আপনার অনেক মর্যাদা, যেহেতু আপনি আল্লাহ পাকের নবী, অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত, তো আমি আপনার দরবারে সালাম আরজ করতে এসেছি। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি যে রঙিন টুপি পরে আছো এটা কিসের? তখন ইবলিশ বলল, এটা হলো আমার ফাদ। কি ফাদ? এটি দিয়ে আমি মানুষের অন্তর শিকার করি, মানুষের অন্তরকে কি করি, শিকার করি, তাদেরকে আমার ফাঁদে আটকাই এবং তাদের উপর প্রাধান্য বিস্তার করি। এই কথা শুনে তিনি আলাইহিস সালাম বললেন, তুমি কি কারণে সৎ লোকদেরকে, নেক লোকদেরকে, ভালো লোকদেরকে প্রতারিত করো? শয়তান বলল, মানুষ যখন নিজের আমল নিয়ে অহংকারী হয়ে যায়, অনেকে আছে না, যদি বেশি আমল করে একটু অহংকার অহংকার ভাব তার মধ্যে চলে আসে, তো শয়তান বলছে, মানুষ যখন আমল নিয়ে অহংকারী হয়ে যায়, নিজের আমলকে অনেক বেশি বলে ধারণা করতে শুরু করে এবং গুনাহের কথা ভুলে যায়, তখন আমি তাদের উপর প্রাধান্য বিস্তার করি এবং তাকে শক্তভাবে পেয়ে বসি। হে মুসা আলাইহিস সালাম, আমি আপনাকে তিনটা বিষয়ে সতর্ক করে দিচ্ছি। তো মুসা আলাইহিস সালাম বলেন, জি ঠিক আছে, বলো কী কী বিষয়। নাম্বার এক, কখনো কোনো না মুহরিম মহিলার সাথে একাকী অবস্থান করবেন না। এখন শয়তান কিন্তু বলে দিচ্ছে তার ফাঁদ কি, তার কৌশল কি, সে কোন কোন কৌশল অবলম্বন করে মানুষকে ধোকা দেয়। তো মুসা নবীকে আরজ করছে, হে মুসা আলাইহিস সালাম, কখনো কোনো না মুহরিমের সাথে একাকী অবস্থান করবেন না, কারণ মানুষ যখন কোনো না মুহরিম মহিলার সাথে একাকী অবস্থান করে, তখন তাদের দুইজনের মাঝে আমি তৃতীয় জন হয়ে অবস্থান নিই আর তাদেরকে গুনাহে লিপ্ত করিয়ে দিই। নাম্বার এক ফাঁদ কি, যদি কোনো পুরুষ না মুহরিম মহিলার সাথে একাকী অবস্থান করে, সেখানে তৃতীয় জনকে হাজির হয় শয়তান, আর ওই শয়তান এই দুইজনকে ধোকা দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করে দেয়। নাম্বার দুই নাম্বার ফাঁদ আসুন আমরা শুনি। যখনই আল্লাহ পাকের নিকট কিছু ওয়াদা করো, কিছু করার ওয়াদা করো, তা অবশ্যই পূরণ করো আর তা শীঘ্রই পূরণ করো। কেননা যখনই কেউ আল্লাহ পাকের কাছে কিছু ওয়াদা করে, তখন আমি ও আমার সাথীরা তাকে সেই ওয়াদা পূরণে বাধা প্রদান করি। অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে ওয়াদা করলাম, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি আর সুদ নিব না, ঘুষ খাব না, আল্লাহ আমি মিথ্যা বলবো না, গীবত করব না, চগলখড়ি করব না, মা বাবাকে কষ্ট দিব না, এই সমস্ত ওয়াদা যখন আমি আল্লাহ পাকের সাথে করি, শয়তান চাই এই ওয়াদা যাতে পূরণ না হয়। কেননা এই ওয়াদা যদি পূরণ হয় তাহলে তো তার কান্নার শেষ থাকবে না, কেননা সে আমাকে চায় আল্লাহ থেকে দূরে রাখতে। এখন কোনো বান্দা যদি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে, তাহলে তো সে নেককার হয়ে যাবে। আর কোনো বান্দা যখন নেককার হয়ে যায়, তখন শয়তানের চেয়ে বেশি আর কষ্ট কেউ পায় না। নাম্বার তিন ফাঁদ, যখন কাউকে কিছু সৎকা করার ইচ্ছা পোষণ করো, তখন তা দিয়ে দিবেন, কেননা কোনো মানুষ যখন এই ধরনের নেক ইচ্ছা পোষণ করে তখন আমার সাথীরা আর আমি তাকে প্রতারিত করি এবং তাকে সেই নেক আমলটি করার ক্ষেত্রে বাধা প্রদান করি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনলাম যে শয়তানের তিনটা ফাঁদ, যে ফাঁদের মাধ্যমে শয়তান আমাকে আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করে দেয়। নাম্বার এক হচ্ছে না মুহরিমের সাথে অবাধ মেলামেশা, না মুহরিমের সাথে একাকী অবস্থান করা, না মুহরিমের সাথে একাকী টাইম স্পেন্ড করা। এই জিনিসের মাধ্যমে শয়তান আমাদেরকে আজ ধোকার মধ্যে ফেলে দিচ্ছে এবং আমরাও কিন্তু ইজিলি এই ধোকার মধ্যে পড়ে যাচ্ছি এবং বিভিন্ন গুনাহ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। তো এজন্য যে তিনটি ফাঁদের কথা আমি আপনাদেরকে আরজ করলাম, আমরা নিয়ত করি শয়তানের এই তিনটি ফাঁদ যেগুলো আমরা শুনলাম এগুলো থেকে আমরা নিজেকে হেফাজত রাখব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন পুরুষের জন্য নিজের জ্যাঠাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এদের সাথে পর্দা আছে। ইসলাম বলেছে এদের থেকে কি করতে, পর্দা করতে। কারা কারা? চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, জ্যাঠাতো বোন, এদের সাথে আমি কি করব, পর্দা করব। যাদেরকে আমরা ইংরেজিতে বলে থাকি কাজিন, বা আমাদের সমাজের মধ্যে বলা হয় যে তুমি কাজিনদের সাথে কথা না বললে তোমার মধ্যে তো কি নেই, মিল মহব্বত নেই, বা তুমি সামাজিক না। আমাদের মধ্যে একটা প্রচলন আছে, তুমি সামাজিক না তাহলে তো তুমি সমাজের মানুষের সাথে চলতে পারবা না, তোমার মধ্যে ওই স্পৃহা নেই, তোমার মধ্যে সেই জিনিসটা নেই। কিন্তু ইসলাম কি বলছে, যে চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, যত বোন আছে আপন বোন ছাড়া এদের সাথে কি আছে, পর্দা আছে। এখন যদি এদের সাথে বসে কথা না বলি আমার চাচি তো রেগে যায়, মামি তো আপসেট হয়ে যায়, মামা তো রাগ করে ফেলে। কিন্তু ইসলাম যেটা বলেছে আমি কি আদৌ সেটা পালন করছি নাকি করছি না? এরপর বলা হচ্ছে তাদের সাথে একাকিত্বে অবস্থান করা, অন্তরঙ্গ হওয়া, হাসি ঠাট্টা করা খুবই কঠিন বিপদের সম্মুখীন করতে পারে। অনুরূপ মনে রাখবেন শালি, ভাবি, চাচি, জেঠি, মামির সাথেও পর্দা আছে। আমরা বলি ইনি তো মায়ের মতো, হ্যাঁ ইনি তো খালার মতো, ইনি তো বোনের মতো। আজকাল আমরা এগুলো বলে বলে এদের কাছে চলে যাচ্ছি, আর ইসলাম যেটা বলেছে সেটা থেকে দূরে চলে যাচ্ছে, যার কারণে আমাদের ঘরের মধ্যে আজকে অশান্তি হচ্ছে না। পর্দার খিলাফ কাজ করার কারণে আমাদের সমাজের মধ্যে অশান্তি হচ্ছে না, অনেকগুলো গুনাহ আমি আপনি ফেস করছি না। এই যে ইসলাম বলেছে ভাবির সাথে পর্দা, আজকে যদি এই পর্দা ঠিক থাকতো তাহলে আমাদের ঘরের মধ্যে অশান্তি হতো, হতো না। কিন্তু আমরা কি বলেছি, বড় ভাবি হলে এটা তো আমার বড় বোনের মতো, চাচি হলে এটা তো আমার মায়ের মতো, সমস্যা কি? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের বিধান মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। কেন না এমন যেন না হয় আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণে দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যাবে। তাছাড়া এটাও মনে রাখবেন যে কাউকে বাবা ভাই অথবা সন্তান বানিয়ে নেয়াতে তা সত্যিকার বাবা ভাই বা সন্তান হয়ে যায় না, তাদের সাথে তো বিবাহও জায়েজ। আমাদের সমাজে পাতানো সম্পর্কের প্রচলন অহরহ, কোনো পুরুষ কাউকে মা বানিয়ে বসে আছে, কোনো মেয়ে কাউকে ভাই বানিয়ে বসে আছে, তো কোনো মহিলা কাউকে সন্তান বানিয়ে বসে আছে, কেউ কোনো যুবতী মেয়ের পাতানো চাচা, কেউ পাতানো বাবা, আর তারপর নিঃসংকোচে বেপর্দা হওয়া এবং মিশ্র দাওয়াত, অর্থাৎ এমন দাওয়াতে যেখানে নারী পুরুষ একত্রিত থাকে, এতে গুনাহ ও পাপের সেই বন্যা বয়ে যায়, যাতে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক বিপরীত লিঙ্গের সাথে পাতানো সম্পর্ক স্থাপনকারী ও কারিনীদের আল্লাহ পাককে ভয় করা উচিত। কারণ হাদিস শরীফে আছে দুনিয়া এবং মহিলাদের সংস্পর্শ থেকে বেঁচে থাকো। আমার নবী পাক ইরশাদ করেন দুনিয়া আর মহিলাদের সংস্পর্শ থেকে বেঁচে থাকো, কেননা বনি ইসরাইলে সর্বপ্রথম ফিতনা মহিলাদের কারণে হয়েছে। বাস্তবিক অর্থে মহিলারা বড়ই ফিতনা। আমরা কিন্তু বয়ানের মাধ্যমে মহিলাদের মান সম্মানকে ডিগ্রেড করছি না বা ওনাদেরকে কমাচ্ছি না, ইসলাম যে মান সম্মান ওনাদেরকে দিয়েছে সেটা অন্য কোনো মাজহাব কেউ দেয়নি। মনে রাখবেন ইসলাম দুনিয়ার মধ্যে যত মাজহাব এসেছে, যত ধর্ম এসেছে, ইসলামের চাইতে মর্যাদা মহিলাদেরকে আর কেউ দেয় নাই। কিন্তু মহিলারা আজকে না বুঝার কারণে, নিজেদের সত্তাকে বিলীন করে দিচ্ছে, নিজেদের মর্যাদাকে নিজেই ক্ষুণ্ণ করে দিচ্ছে বেপর্দার মাধ্যমে, অবাধ মেলামেশার মাধ্যমে। তো এজন্য আমাদের উচিত যে আমরা যাতে মহিলাদের এই ফিতনা থেকে বেঁচে থাকি। কেননা আমি যাকে বলছি যে ইনি আমার মায়ের মতো, ইনি তো আপনার সত্যিকার মা নয়। এনাকে বলছি এ আমার বোনের মতো, ইনি তো আপনার সত্যিকার বোন নয়। এর সাথে কিভাবে আপনি খোলামেলা কথা বলবেন? আজকে যদি আমরা ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মহল পাওয়ার কারণে যদি কেউ তার আপন মানে আমার ঘরওয়ালি বা আমার স্ত্রীকে যদি আমি আমার ভাইয়ের কাছ থেকে দূরে রাখি, মানুষ নানান ধরনের কথা বলে। অথচ ইসলাম বলেছে ভাবির জন্য দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। ভাবির জন্য তার দেবর কি সমতুল্য? মৃত্যু সমতুল্য। আজকে আমরা ঘরের মধ্যে যদি এই পর্দার বিধান চালু করি তাহলে বলে যে তুমি তো অনেক একাকী হয়ে যাচ্ছ, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারো না। কিন্তু ইসলাম বলছে যে দেবর ভাবির পর্দা অনেক অনেক কঠিন। দেবর থেকে ভাবিকে পর্দা করতে হবে, ভাবিকে তার স্বামীর বড় ভাই থেকে পর্দা করতে হবে। এমন নয় যে এটা স্বামীর বড় ভাই তাহলে তারও বড় ভাই নয়, এটা স্বামীর ছোট ভাই তাই স্ত্রীরও ছোট ভাই নয়, এমন কোনো বিধান নাই। ইসলাম বলে দিয়েছে বাস খালাস, ইসলামের উপর আমার আর কোনো মন্তব্য না হওয়া উচিত। ইসলাম হারাম করেছে, আপনি কি সেটাকে হালাল করতে পারবেন? যদি বলেন যে না বর্তমানে এগুলো চলে, এরকম কোনো জবাবদিহিতা আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে? তো কেন প্রিয় ভাই নিজের স্ত্রী সন্তান মা বোন এদের পর্দাকে নষ্ট করে আপনি এদের সম্মানকে ক্ষুণ্ণ করছেন? বাস্তবিক অর্থে বলেন তো, আমাদের ঘরের সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা কি মনে করি? টাকা, অলংকার, স্বর্ণ, গহনা, এগুলোই তো না? কোথায় রাখি? খোলামেলা রাখি? কোথায় রাখি? লকারের মধ্যে রাখি না? তো স্ত্রী চাইতে, মায়ের চাইতে, বোনের চাইতে, আমার মেয়ের চাইতে অমূল্য সম্পদ আর কিছু হতে পারে? এগুলোকে যে একদম বাজারের মধ্যে সব জায়গায় অ্যাভেলেবেল করে দিয়েছি, একেবারে ছেড়ে দিয়েছি, এরা কি ওই গহনা থেকেও বেশি খারাপ হয়ে গেছে? টাকা থেকেও খারাপ হয়ে গেছে? ইসলাম মহিলাদেরকে বলেছে ঔরাত। ঔরাত মানে আবৃত রাখা, ঢেকে রাখা, আর আমরা তাদেরকে খুলে দিচ্ছি। আজকে দেখুন না, আমাদের সামাজিক ফাংশনগুলোতে, বিয়ের দাওয়াতগুলোতে আমাদের অবস্থা কেমন হয়ে গেছে যে আমরাই বলছি আমাদের স্ত্রীদেরকে একটু সেজে গুজে যাও। আমরাই নিজেরা নিজেদের মা বোনদেরকে রিপ্রেজেন্ট করছি দুনিয়ার সামনে যে দেখো আমার মা বোন কত সুন্দর, দেখো আমার বউটা কত সুন্দর। নিজেই কিন্তু কি করছি? তাদেরকে উদ্বুদ্ধ করছি, নিজেই নিজের পকেটে টাকা খরচ করে তাদেরকে বেপর্দা হওয়ার জন্য বিভিন্ন ফ্যাশনেবল ডিজাইন করা কাপড় চোপড় কিনে দিচ্ছি। কেন? দুনিয়ার মানুষ দেখুক আমার ঘরের পর্দা যেগুলো ঢেকে রাখার বিষয় ছিল সেগুলো কেমন। আলামান ওয়াল হাফিজ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। মনে রাখবেন, যে ঘর থেকে পর্দা উঠে যাবে ওই ঘর থেকে বরকত উঠে যাবে। যে মহিলাদের মাথা থেকে পর্দা চলে যাবে সেই ঘরের মানুষদের বরকত শূন্য হয়ে যাবে। তো এজন্য কখনো নিজের মা বোনদেরকে এইভাবে খোলাবেলা ছেড়ে দিবেন না, নিজেও মা বোনদেরকে পর্দা তাগিদ দিবেন এবং তাদেরকে বিভিন্ন সময় আজাবের কথা বলবেন যে পর্দা না করলে কি কি শাস্তি আছে। আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত অবৈধ প্রেমের ধ্বংসলীলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, অবৈধ প্রেমের এমন আশ্চর্যজনক অবস্থা যে সাধারণত যে একবার এটার জালে আটকা পড়েছে এটা থেকে বাঁচা কঠিন হয়ে যায়। আজকাল অবৈধ প্রেমের আগুন খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অধিকাংশ মুসলমানদের মধ্যে ইসলামী জ্ঞানের অভাব এবং ধর্মীয় পরিবেশ থেকে দূরে থাকা। এই কারণে চারিদিকে গুনাহের বন্যার স্রোত এসেছে। গুনাহে ভরা চ্যানেল, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদিতে প্রেমের সিনেমা ও অশ্লীল নাটক দেখে এবং প্রেমবাজদের রং ঢং সংবাদ, তাছাড়া উপন্যাস, ম্যাগাজিন, গল্পগুচ্ছের মধ্যে কাল্পনিক প্রেম কাহিনী পড়ে বা কলেজ বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা যেখানে ছেলে মেয়েদের একসঙ্গে শিক্ষা দেয়া হয় এমন ক্লাসে বসে বা নামহরিম আত্মীয়ের সাথে একত্রে মেলামেশা করে পরস্পর অন্তরঙ্গতার চোরাবালিতে ডুবে অধিকাংশ যুবকের কারো না কারোর সাথে প্রেম হয়ে যায়। প্রথমে এক পক্ষ থেকে হয়, পরবর্তীতে যখন প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে অভিহিত করে তখন অনেক সময় উভপক্ষ থেকে প্রেম হয়ে যায় এবং সাধারণত গুনাহ ও নাফরমানির তুফান বয়ে যায়। ফোনে মন খুলে নির্লজ্জ কথাবার্তা বরং বেপর্দার সাক্ষাৎ করা শুরু হয়ে যায়। চিঠিপত্র ও উপহারের আদান প্রদান হয়, বিয়ের গোপন কথা ও সমর্থন হয়ে যায়। যদি পরিবার বাধা হয়ে দাঁড়ায় তবে অনেক সময় উভয়ে পালিয়ে যায়। তারপর সংবাদপত্রে তাদের বিজ্ঞপ্তি ছাপানো হয়, বংশের মানসম্মান ধুলোয় মিশে যায়। কখনো কোর্ট ম্যারেজ করে নেয়, তবে আল্লাহর পানা কখনো বিবাহ ছাড়াই, এবং কখনো এই নির্দয়ের অবৈধ সন্তানের লাশ ময়লা আবর্জনার স্তূপে পাওয়া যায়। এমনকি এরকমও হয় যে পালাতে না পারলে আত্মহত্যার পথ বেছে নেয়, যার সংবাদ সর্বদা খবরের কাগজে আমরা শুনতে পাই। কোত্থেকে হয় শুরু? মোবাইল ফোন থেকে। কোত্থেকে? হাই, হ্যালো, এগুলো থেকেই তো শুরু হয়। এরপর এই পক্ষ থেকে গেল প্রস্তাব, ওই পক্ষ, এখন তো বুঝতেছেন ডিজিটাল যুগ, যেহেতু পর্দা নাই, আমার ভাই অমুক বোনকে দেখে ফেলতেছে, তার রূপ সৌন্দর্যকে দেখে ফেলতেছে, তার প্রেমে দিওয়ানা হয়ে যাচ্ছে। এখন একদিন, দুই দিন, তিন দিন, মানুষ তো মায়ায় পড়েই যায়, ওদিক থেকেও রাজি হয়ে যায়। এরপর চলতে থাকে অবাধ মেলামেশা, ফোনে কথাবার্তা, এগুলো চলতে 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 তারা ডিসিশন নিয়ে ফেলে যে তারা কি করবে, বিয়ে করবে। কি করবে? বিয়ে করবে। এরপর ফ্যামিলিতে অবগত করে, ফ্যামিলি যদি না মানে ফ্যামিলিকে প্রেশার দেয়, তখনও যদি না মানে, এরপর ফ্যামিলির প্রেশারে তারা নিজেরাই ঘর থেকে কী হয়ে যায়, পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার কারণে আমার মানসম্মান থাকে না, যাই চলে যায়। কিন্তু ততদিনে আমাদের আর কিছু করার, আপনি যদি শুরু থেকে আপনার মেয়েকে পর্দার বিধান দিতেন, আপনার ছেলেকে পর্দার বিধান দিতেন, আপনার ছেলেকে ইসলামিক জ্ঞানে আলোকিত করতেন, তাহলে আপনার ছেলে হয়তো বা এতটুকু পর্যন্ত যেত না, আপনার মেয়ে হয়তো বা এতটুকু পর্যন্ত যেত না, আপনাদের মানসম্মান হয়তো বা ক্ষুণ্ণ হতো না, পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়ার মধ্যে হয়তো বা আপনাদের নামে বদনামি ছড়াতো না। এগুলো কেন হচ্ছে? আমার সন্তানকে আমি ইসলামিক শিক্ষা দেই নাই, আমি আমার ছেলেকে বিভিন্ন ইলমে দিনের মজলিসে পাঠাই নাই, আমি আমার মেয়েকে পর্দার বিধান দিই নাই। আজ দুঃখের সাথে বলতে হচ্ছে, খুবই দুঃখের সাথে, আমি নিজে ফেস করেছি। যখন ঘরের মহিলাদেরকে পর্দার সাথে অনেক সময় রাস্তায় চলতে হয়, বের হতে হয়, অনেক মহিলারা এই পর্দাকে ঠাট্টা মস্কারা করে, পুরুষরা তো দূরেই থাক। আজকে আমাদের মহিলাদের অবস্থা বলছি আমি আপনাদেরকে, অনেক মহিলারা অনেক মহিলাদের পর্দা দেখে ঠাট্টা মস্কারা করে। এগুলো কি পড়েছ, গরম লাগে না? এত ব্যাকডেটেড হয়ে যাচ্ছ কেন? দুনিয়া তো এত আগে চলে গেছে, তুমি কেন এসব নিয়ে ঘুরছ? এসব পর্দা টর্দা এখন এগুলো আছে নাকি? মহিলারা মহিলাদেরকে ঠাট্টা মস্করা করে, তাহলে চিন্তা করুন, ইসলামের জ্ঞান না থাকার কারণে মানুষের বিবেক কোথায় গিয়েছে? আজকে পর্দাকে পর্যন্ত আমরা ঠাট্টা মস্করা করছি, যে বিধান আমার নবিয়ে পাক দিয়েছেন, যে বিধান আমার আল্লাহ পাক দিয়েছেন, সেই বিধান নিয়ে আমরা ঠাট্টা মস্করা করছি। কিন্তু আজ যদি আমার ছেলে মেয়ে ওই যে গুনাহের কাজ করে, সেটাকে আমরা সাবাসি দেই, বাহবা দেই, বাস্তব বলছি। এজন্য নিজের সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন। দুনিয়ার শিক্ষা তো অনেক দেই আমরা, কিন্তু কি ফায়দা হয় বলেন তো? হয়তোবা সে ভালো একটা জব করে, ভালো একটা পজিশনে যায়, কিন্তু এই যে জিনিসগুলো করছে, নাফরমানি, আল্লাহ পাকের নাফরমানি, অবাধ মেলামেশা, এগুলোর পরিণাম কি হবে একটু ভেবেছেন? এখানে এসেছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদারে রিসালাত শাহেনশাহে নবুয়াত হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখও অপকর্ম করে, অর্থাৎ চোখ জিনা করে। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক রেওয়ায়েতে এসেছে, চোখের অপকর্ম হচ্ছে দেখা। আমরা তো অনেকভাবে জিনা করি, কিন্তু প্রথম যে জিনা হয় সেটা হচ্ছে চোখের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি এ চোখ দিয়ে কোনো মেয়েকে দেখছেন, কোনো মেয়ে চোখ দিয়ে আপনাকে দেখছে। চোখের মাধ্যমেই তো আপনার মধ্যে কি হচ্ছে, তার সৌন্দর্য দেখা, তার প্রতি অ্যাট্রাক্ট হওয়া, এগুলো তো চোখের মাধ্যমেই হচ্ছে। যদি আমি তাকে নাই দেখতাম তাহলে তো আমি তার প্রতি কি হতাম না, আকৃষ্ট হতাম না। ওই মহিলা যদি পর্দার মধ্যে থাকতো তাহলে তো আমি তাকে দেখতামই না, তার সৌন্দর্যও দেখতাম না। কিন্তু সে বেপর্দা হওয়ার কারণে তার সমস্ত সৌন্দর্য যে আছে সব আমরা কি করছি, দেখে ফেলছি। শুধু কি আমি দেখছি, রাস্তা দিয়ে চলার সময় কত শত পুরুষ দেখছে। অথচ এই মহিলার জন্য যাদের দেখা জায়েজ তারা ছাড়া বাকি সবাই দেখছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, যে অনেক জায়গায় আমি দেখেছি যে অনেকে মা বাবা থেকে বাঁচার জন্য ঘর থেকে বোরকা পরে বের হয়, তো বিভিন্ন জায়গায় গিয়ে সে বোরকাটা আবার চলে যাচ্ছে। তো আপনি মা বাবার চোখকে ফাঁকি দিচ্ছেন, রবের চোখকে ফাঁকি দিতে পারবেন? আমার আল্লাহ পাকের চোখকে ফাঁকি দিতে পারবেন? আমার আল্লাহ পাকের কুদরতি চোখ তো সবকিছু দেখেন। এজন্য হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুর রহমান বলেন, যে ব্যক্তি নিজের চোখকে বন্ধ করতে সক্ষম নয় সে তার লজ্জা স্থানও হিফাজত করতে পারে না। অর্থাৎ যে চোখকে হিফাজত করতে পারে না সে তার লজ্জা স্থানকেও কি করতে পারে না, হিফাজত করতে পারে না। হযরত সাইয়েদুনা আলা বিন জিয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নিজের দৃষ্টিকে মহিলার চাদরের উপরও নিক্ষেপ করো না, কেননা দৃষ্টি অন্তরে কামভাব সৃষ্টি করে। বলা হচ্ছে এই দৃষ্টি দিয়ে মহিলা তো দূরে থাক, মহিলাদের চাদর, মহিলাদের কাপড়ের উপরও নজর দিও না, কেননা মহিলাদের কাপড় দেখার মাধ্যমেও আমাদের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে, শয়তান বিভিন্ন কুচিন্তা আনাতে পারে। এই জন্য মহিলাদের কাপড়ের উপরও দৃষ্টি দিতে নিষেধ করা হয়েছে। হযরত আল্লামা আবুল ফায়েজ আব্দুর রহমান বিন জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, মহিলাদের সৌন্দর্যকে দেখা ইবলিশের তীর সমূহের একটি বিষাক্ত তীর। যে না মুহরিম থেকে চোখের হিফাজত করেনি তার চোখে কিয়ামতের দিন আগুনের শলাকা, আগুনের স্ফুলিঙ্গ লাগানো হবে। যে তার চোখকে হিফাজত করবে না, যে তার চোখ দিয়ে না মুহরিমকে দেখবে, তার চোখে কিয়ামতের দিন আগুন ঢেলে দেয়া হবে। বরদাস্ত করতে পারবো আমরা আগুন? কখনোই পারবো না। এজন্য আমরা যারা এতদিন হয়তোবা বেপর্দার সাথে চলেছি, আমার মাদানী চ্যানেলের দর্শক যারা আমাকে দেখছেন, অনেক ইসলামী বোনও দেখছেন, অনেক ইসলামী ভাইও দেখছেন, আমরা এখানে যারা আছি আমরা তওবা করি, প্রিয় ভাই তওবা করি। আমার আল্লাহ পাক তওবাকারীকে বেশি পছন্দ করে। হয়তোবা আমরা না জানার কারণে, না বুঝার কারণে, কেউ আমাদেরকে না শেখানোর কারণে আমরা হয়তোবা অনেক বেপর্দা চলেছি। দেখুন, কেউ তো আর জন্ম থেকে, যারা আল্লাহর বলি তারাও তো আল্লাহর বলি, কেউ তো আর মায়ের পেট থেকে আল্লাহর বলি হয়ে আসে না। দুনিয়াতে এসে যখন জানে, যখন শুনে, তখন আমল করতে করতেই তো আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যায়। তো এজন্য আমরা যারা এখানে এসেছি আমরা তওবা করি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অতীতে যে বেপর্দাগুলো হয়ে গেছে এগুলো থেকে আমরা আল্লাহ পাকের কাছে তওবা করি, আর নিয়ত করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বেপর্দার সাথে চলবো না। যে হুজুর হয়তো বা পর্দা শুধু মেয়েদের জন্য, পুরুষের জন্য কোনো পর্দা নাই, নয় প্রিয় ভাই, পুরুষের জন্য কঠিন পর্দা। আজ আমাদের মসজিদে আসলে দেখা যায় পুরুষদের অবস্থা কেমন, একদম লাগা লাগা কতগুলা কাপড় পরিধান করে আসবে, রুকুতে গেলে এক অবস্থা, সিজদায় গেলে আরেক অবস্থা, তাদের একদিকে উঠলে আরেক দিকে উঠে যায়, একদিকে ঢাকলে আরেক দিকে উঠে যায়। তো এই জন্য পুরুষদেরও পর্দা আছে, পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে কি পর্যন্ত, হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর তো আরও অনেক বেশি। তো এজন্য যারা আমরা পুরুষরা শুনছি এখানে, আমাদের যাতে এই সতরগুলো দেখা না যায়। আজকে আমরা দুর্ভাগ্যবশত এতই ফ্যাশনেবল হয়ে গেছি যে আমাদের অনেক সময় অনেক কিছু প্রকাশ পেয়ে যায়, এজন্য মনে রাখবেন পুরুষদেরও কিন্তু পর্দা আছে, আমাদের যাতে পর্দা লঙ্ঘন না হয়, আমাদের যাতে পর্দা লঙ্ঘন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। হযরত সাইয়েদুনা ঈসা নবী উনি বর্ণনা করেন, নিজেকে কুদৃষ্টি থেকে বাঁচাও, কেননা কুদৃষ্টি অন্তরে কামভাবের বীজ বপন করে, অতঃপর কামভাব কুদৃষ্টি প্রদানকারীকে ফিতনায় লিপ্ত করে। মনে রাখবেন সব গুণা কিন্তু চোখ থেকে সৃষ্টি, আপনি চোখ দিয়ে দেখছেন বিধায় গুণা করছেন, যদি সেটা না দেখতেন তাহলে কিন্তু গুনাহের মধ্যে লিপ্ত হতেন না। এজন্য আমার আমির আহলে সুন্নাত শেখ তরিকত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তর কাদেরী রাজভি জিয়াই দামাত বরকাতুল্লাহ আলিয়া বলছেন যে আজকে আপনি কমপক্ষে 12 মিনিট নিজের চোখকে হিফাজত করেছেন, দৃষ্টিকে নিচে রেখে কথা বলেছেন। কেন দিয়েছে আমলগুলো? যাতে আমরা কুদৃষ্টি থেকে বাঁচি। চেহারার উপর দৃষ্টি দিয়ে কথা বলা এটা সুন্নাত নয়, কথা বলার সময় দৃষ্টিকে নিচে রাখা এটা বড়ই উত্তম আমল। তো এজন্য আমরা নিয়ত করি যখনই আমরা কথা বলবো অপ্রয়োজনভাবে আমরা কখনো কারোর প্রতি দৃষ্টি দিব না, যতদূর সম্ভব আমরা দৃষ্টিকে নিচে রেখে কথা বলবো। এতে করে কিন্তু অনেক গুণা থেকে বাঁচবেন। আপনারা একটু প্র্যাকটিস করিয়েন, কালকে গিয়ে একটু প্র্যাকটিস করিয়েন, কালকে পুরো দিন চেষ্টা করবেন দৃষ্টিকে নিচে রেখে কথা বলতে, সবসময় না যতটুকু আপনার সম্ভব, আবার রাস্তায় হাঁটার সময় যতটুকু সম্ভব দৃষ্টিকে নত রাখবেন, যখন আপনার দেখার প্রয়োজন দেখবেন। এতে করে কিন্তু আপনি অনেক গুণা থেকে বাঁচবেন, অনেক গুণা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই মাসটা কিন্তু অনেক পবিত্র মাস, মাহে রজব শরীফ, যে মাসে আমার নবী মেরাজে গিয়েছেন, যে মাসে আমার নবী আমাদের জন্য নামাজের উপহার এনেছেন, যে মাসে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া থেকে ওফাত লাভ করেছেন, আরও অনেক ফজিলত এই মাসে। যে ব্যক্তি এ মাসে একটি রোজা রাখবে তাকে এক মাসের সওয়াব লিখে দেওয়া হবে, এক মাসের গুনাহের কাফফারা হয়ে যাবে। যে ব্যক্তি এ মাসে 8টা রোজা রাখবে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, 7টা রোজা রাখলে জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। ফজিলতগুলো জানি না, ওই 14 তারিখ ঠিকই জানি, ফেব্রুয়ারির 14 তারিখ আসবে, এজন্য অনেক প্রিপারেশন আমাদের নেওয়া হচ্ছে, গুনাহের প্রিপারেশন। এজন্য নিজেদের সন্তানদেরকে তরবিয়ত করবেন, শিক্ষা দিবেন, ইসলামী শিক্ষা দিবেন। নিজের মানসম্মান যদি বাঁচাতে চান, ওয়াল্লা বলছি আল্লাহর কসম, ইসলামী শিক্ষার বিকল্প আর কিছু নাই। যে বান্দা, যে উম্মত, যে ছেলে, যে মেয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় আর ইসলামী শিক্ষায় নিজের জীবনকে অতিবাহিত করে, তার দুনিয়াও কামিয়াব হয়ে যায়, আখিরাতও কামিয়াব হয়ে যায়। এজন্য মাদানী চ্যানেলের দর্শক এবং এখানে উপস্থিত ইসলামী ভাইয়েরা এবং অনেকে মুরব্বীরাও আছেন, নিজের সন্তানদেরকে ইসলামিক মাহফিলে পাঠাবেন, আমাদের দাওয়াত ইসলামের এই সাপ্তাহিক মাহফিল এই ইজতিমাগুলোতে পাঠাবেন। এখানে এসে যদি কেউ কোনো আপনার সন্তান যদি কিছু শিখে, সে এটাতে আমল করে করে আপনার শান্তির কারণ হবে। আজকে আমরা বুঝাতে পারি না, ছেলেদেরকে নামাজি বানাতে পারছি না, কিন্তু দেখুন দাওয়াত ইসলামী শুধু নামাজি বানাচ্ছে না, অন্যকে নামাজি কীভাবে বানাতে হয় সেটাও শেখাচ্ছে। হ্যাঁ, শুধু আমাকে নামাজি বানায় নাই, দাওয়াত ইসলামী বলতেছে তুমি নামাজি হয়ে গেছো, এখন কীভাবে অন্যকে নামাজি বানাবা সেই কাজে লেগে যাও। তো এই জন্য নিজের সন্তানদেরকে দাওয়াত ইসলামীতে পাঠাবেন। দাওয়াত ইসলামী মানুষকে নেককার বানাচ্ছে, দাওয়াত ইসলামী মানুষকে পরহেজগার বানাচ্ছে, দাওয়াত ইসলামী মানুষকে আল্লাহর প্রিয় বানাচ্ছে, দাওয়াত ইসলামী আমার নবীর আশিক বানাচ্ছে, দাওয়াত ইসলামী পর্দার হুকুম শিখাচ্ছে, দাওয়াত ইসলামী বেপর্দা থেকে বাঁচাচ্ছে। তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল এখানে যারা এসেছি যারা শুনছি ইনশাআল্লাহ আমরা আর বেপর্দা হব না। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসুন আমরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় যে দরুদ ও দোয়াগুলো পাঠ করানো হয় সেগুলো পাঠ করে নেই। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এ দরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে, এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
ওয়া বারিক আলা
সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল উম্মিয়্যি আল হাবিবি আল আলি আল কদরি আল আযীমি আল জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এ দোরসে পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি এই দোরসে পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দোরসে একবার পাঠ করলে 600,000 বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাঈমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরামগণ আলাইহিম রিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পড়ে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদাউলা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহু المقعد المقرب عندك يوم القيامة। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কী মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ই ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ই ওয়া রাব্বিল আরশিল আযীম।
লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
আসুন পিপি ইসলামের আমরা মদিনা শরীফকে ধ্যান করে বার বার দরুদে পাক পাঠ করে নিই।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এখন আল্লাহ তাআলার জাতি নামে জিকির করা হবে, সবাই একে অপরে সাথে মিলিয়ে জিকির করার জন্য চেষ্টা করবেন।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আবার মদিনা শরীফকে ধ্যান করে বার বার দুরুদ পাক পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله
আসুন প্রিয় ভাই আমরা দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। দোয়া ইবাদতের মগজ, দোয়া বান্দার গুনাহ মাফের অন্যতম একটি মাধ্যম, দোয়া বান্দার তকদির পরিবর্তন হওয়ার মাধ্যম। তো আসুন আমরা আমাদের অতীতের সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আর এই আশাই করি যে ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আমাদের গুনাহকে মাফ করে দিবেন। সবাই সম্ভব হলে দোজানো হয়ে বসে যাই, সম্ভব হলে অন্তরকে নরম করে চোখের পানিকে ঝরিয়ে দিই, ইনশাআল্লাহ দয়া হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم إنا أسألك الجنة اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين يا مقلب القلوب ثبت قلبي على دينك يا إلهي شادايا
আসান কারীর সঙ্গ চাই,
আমরা কতিপয় গুনাহগার, সিয়াকার, বদেকার, রিয়াকার, মাওলা তোমার দরবারের পলাতক আসামি, তোমার দরবারে হাজির হয়েছি। মাওলা আমরা এমন কোনো গুনাহ নাই যা করি নাই মাওলা। মাওলা দিনের আলোতে, রাতের আধারে, মাওলা মানুষের চোখকে ফাঁকি দিয়ে, দেয়ালের ওপারে দরজাকে বন্ধ করে, মোবাইলের মাধ্যমে নানান গুনাহ করেছি মাওলা। মাওলা তুমি তো আমাদের প্রকাশ্য গুনাহকেও দেখেছ, আড়ালকৃত গুনাহকেও দেখেছ মাওলা। মাওলা সত্যিকার অর্থে তুমি যদি আমাদের গুনাহগুলো মাফ না করো আমাদের কি অবস্থা হবে মাওলা? মাওলা শুনেছি গুনাহগার যখন কবরে যায় কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। মাওলা আমরা তো নামাজ ছেড়েছি, আমরা গীবত করেছি, মিথ্যা বলেছি, আমরা তো বেপর্দার সাথে চলেছি। মাওলা আমরা তো তোমার নাফরমানিতে নাফরমানিতে দিন কাটিয়ে দিয়েছি মাওলা। মাওলা তুমি এখন তুমি এত দয়া করেছো, এত দয়া করছো যে এত গুনাহ করার পরেও তুমি আমাদেরকে রিজিক দিচ্ছো, এত দয়া করার পরেও তুমি আমাদেরকে আজাব থেকে বাঁচিয়ে রেখেছো মাওলা। মাওলা যখন এত দয়া করেছো, এত মায়া করেছো, আর একটু দয়া করে আমাদের জিন্দগির তমাম গুনাহকে মাফ করে দাও। এ মাওলা যদি গুনাহের কারণে কবরের মধ্যে আমাদের কাফনের কাপড় ফেটে যায়, মাওলা যদি কাফনের কাপড় ফেটে গিয়ে সব বিচ্ছু ঢুকে যায়, মাওলা যদি তুমি আমাদের উপর নারাজ থাকো তাহলে তো জাহান্নামের আগুন চলে আসবে। এ মাওলা, মাওলা আমরা তো এমন বান্দা যারা দুনিয়ার সামান্য উত্তাপ সহ্য করতে পারি না, যারা দুনিয়ার সামান্য রোদের তাপ সহ্য করতে পারি না। মাওলা যদি কখনো দুনিয়ার আগুন আমাদের হাতে একটু লেগে যায় আমরা ছটফট করতে থাকি, আমরা ঠান্ডা পানি খুঁজতে থাকি, মাওলা কবরে কি হবে আমাদের? মাওলা জানি না এই দরবার এই মজলিসের মধ্যে তোমার কোন বান্দার হাত কবুল, কোন বান্দার চেহারা তোমার দরবারে মকবুল। মাওলা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে হাত উঠিয়েছে, মাওলা যার যার হাত তোমার দরবারে কবুল তার উসিলায় আমাদেরকে বেহিসাব মাফ করে দাও। এ মাওলা, আমাদের মেহরবান মা বাবাকেও মাফ করে দাও। মাওলা, আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকেও মাফ করে দাও। মাওলা, আমরা যারা আজকে এখানে এসেছি আমাদের সবার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। মাওলা, আমার আকার সমস্ত উম্মতের গুনাহকে তুমি মাফ করে দাও। এ মালিক, আমাদের আমরা যারা এখানে এসেছি আমাদের মধ্যে অনেকে অসুস্থ, অনেকে ঋণগ্রস্ত, অনেকে বেকার ঘুরছে, মলে অনেকের চাকরি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কারো বিবাহ হচ্ছে না, কারো বিবাহ হয়েছে নেক ও সুস্থ সন্তান হচ্ছে না। মাওলা, কারো ঘরের মধ্যে অশান্তি, কারো ছেলে মেয়ের মধ্যে অশান্তি, মাওলা যার যে সমস্যা যার যে পেরেশানি তুমি দূর করে দাও। এ মালিক ও মাওলা, আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও। এ মাওলা, তুমি যেভাবে চললে খুশি হবে, তোমার মাহবুব খুশি হবে, সেভাবে আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও। এ মাওলা, আমাদেরকে সুন্নতের জজবা দিয়ে দাও, নেকি করার জজবা দিয়ে দাও, নেকির দাওয়াতের সারা জাগানোর জজবা দিয়ে দাও। এ মালিক, আমাদের আপন আপন পীর ও মুর্শিদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও। এ মাওলা, আমাদেরকে দাওয়াত ইসলামের এই মহান পরিবেশে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দিয়ে দাও। এ মাওলা, আমার কাছে অনেকে অনেক ধরনের দোয়া চেয়েছে, অনেক মুরব্বীরা দোয়া চেয়েছে, অনেকে দোয়া চেয়েছে, মাওলা সবার দোয়ার কথা বলা তো সম্ভব নয়, তুমি তো সবার অন্তরের খবর জানো। মাওলা, আজকের ইজতিমার উসিলায় আমাদের আপন আপন নেক ও বৈধ দোয়াকে তুমি কবুল করে নাও। এ মাওলা, বাস দুনিয়াতে রিজিকের অভাব দিও না, আখিরাতে নেকির অভাব দিও না। এ মাওলা, আমাদেরকে নেকিওয়ালা, সুন্নতওয়ালা, পরহেজগারিতাওয়ালা জিন্দিগি অতিবাহিত করার তৌফিক দিয়ে দাও। এ মাওলা, আমাদেরকে আজীবন আশিকে রসুল বানিয়ে রাখো। মাওলা, আমাদের নসল দিয়ে যারা আসবে তাদেরকেও আশিকে রসুল বানাইয়া দিও। এ মাওলা, শেষ ফরিয়াদ, মাওলা আমরা তো এখনো অনেকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করতে পারিনি। মাওলা, মাওলা রে, আমাদের ভাগ্যে কখন আসবে মক্কা মদিনার সফর? মাওলা, মাওলা, আমাদেরকে মক্কা ও মদিনার বাদ বা জগ বা শখ হাজিরি নসিব করে দাও। হে আজিমে তাইবা, আমি যেতে চাই মদিনায়, আজ নয় কাল, প্রিয় নবীর রওজায় আশায় আশায় দিন কেটে যায়, কবে যাব মদিনায়, দয়াল নবী দয়া করো, আমি যেতে চাই মদিনা, আজ নয় কাল, যাবে গোলাম প্রিয় নবীর রওজায়, মদিনা না দেখে কি মরে যাবে এ গোলাম, মদিনা ততদিন মোলাম গোলাম দেখবে ম
মদিনা
মাওলা বাস আমাদের মুকাদ্দরে মক্কা মদিনার হাজরি লিখে দাও মাওলা শয়নে স্বপনে তোমার নবীর জিয়ারত দ্বারা ধন্য করে দাও এ মাওলা আমরা যা চাইতে পেরেছি যা চাইতে পারি নাই যা আমাদের জন্য কল্যাণকর্তা আমাদের নসিবে লিখে দাও কেহতে রহতে হে দোয়া কে ওয়াসতে বন্দে তেরে কর দে পুরি আরজু হর বে কসু মজবুর কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله
مصطفى جان رحمت پہلا کو سلام شمع بز میں ہے دایت پہلا کو سلام غوث آسم امام تو کاونوں کا جلوہ لاکھوں سلام فیضوں سے جن کے لاکھوں نمازی بنے فیضوں سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہے دایت پہ لاکھوں سلام
আসুন পিপ ইসলামের আমরা মজলিস থেকে উঠার দোয়া পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম জেনে কীর্তন তের জাগায় ইশারা আমি তা